বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব দৃশ্যমান। কোথাও হচ্ছে ভয়াবহ ঘূর্ণিঝড়, কোথাও বা গলছে বরফ। শিল্পোন্নত দেশগুলোর অনিয়ন্ত্রিত কার্যক্রমের ফলে জলবায়ু পরিবর্তনের মাত্রা বেড়েছে আরও প্রকটভাবে, আর এর কুফল ভোগ করতে হচ্ছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে। আর এই বাস্তবতায় আজকের আমাদের আলাপনের বিষয় জলবায়ু পরিবর্তন এবং বিশ্বব্যাপী এর প্রভাব। আমাদের সঙ্গে তিনজন অতিথি রয়েছেন, এবং তার আগে শ্রোতা জানিয়ে দেই আমাদের সঙ্গে আজকে আলাপনে অংশ নিচ্ছেন রোকেয়া হায়দার। আপনারা নিশ্চয়ই
কিছুক্ষণ থাকবো তহিদ, কারণ আমরা যা দেখছি আজকে, যেমন খবরে জানলাম সকালবেলায় কবির ভাই ঢুকতেই বললেন যে এখানে বাংলাদেশে একেবারে মানে শীতের প্রকোপ এত বেশি যে বলা যায় না। আমরা তো এখানে শীতে কাঁপছি, কিন্তু বাংলাদেশে আমরা কল্পনা করতে পারি না শীতের প্রকোপটা বেশি, কারণ সেখানে তো হিটার নেই তাপ গাটাকে গরম রাখার জন্য।
এবং বাংলাদেশের এবং ভারতের ঘরগুলো তৈরি করা নয়
যে ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার মতন ব্যবস্থাগুলো, সেই সুযোগ সুবিধাগুলো কম। যেমন একটু আগেই তহিদ আমাদের অতিথি যারা আছেন তাদের পরিচয় দিয়ে দিলে আমি বলবো, শ্রোতারাও চিঠিপত্র লিখছে।
জি, আমাদের সঙ্গে আজকে নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডক্টর সুফিয়ান এ খন্দকার, সিনিয়র সহসভাপতি ও জাতীয় টেকনিক্যাল ম্যানেজার আর্কিটেক্টস অব নিউ ইয়র্ক ইনক। এবং কলকাতা থেকে মাওলানা আবুল কালাম ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ এর সিনিয়র ফেলো অধ্যাপক অমিয় চৌধুরী। একই সঙ্গে আমরা বাংলাদেশের উত্তর অঞ্চলের কি অবস্থা তা জানতে আমাদের সঙ্গে আমন্ত্রণ জানিয়েছি রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি ক্রামতুল্লাহ বিপ্লবকে। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
আপনারা সবাই লাইনে আছেন?
হ্যাঁ,
ধন্যবাদ আপনারা তিনজন সময় করে আমাদের সাথে যোগ দিচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। তো তহিদ, আমরা আলোচনা শুরু করার আগে একজন শ্রোতা যে চিঠি লিখেছেন, দুজন লিখেছেন, একজন বাংলাদেশ থেকে এবং একজন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে, তিনি লিখছেন বর্ধমান থেকে লিখছেন, দুজনেই একই কথা যে শীতে আমরা কাঁপছি, গরিব মানুষের জন্য শীত খুবই কষ্টকর। আমাদের দেশে একই হাল, মানে বাংলাদেশ এবং ভারতে একই হাল। ইনি পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে লিখেছেন একজন শঙ্কর হালদার, এবং সাবের উদ্দিন তিনি লিখেছেন ঢাকা থেকে। তো যাই হোক, দুজনেরই একই বক্তব্য, এবং আজকেও আমরা যেমন আমাদের খবরেই শুনেছি, জহুরুল আলম ঢাকা থেকে রিপোর্টে জানিয়েছেন যে ঢাকা একেবারে শীতে কাঁপছে,
এবং এই চলতি মাসটা পুরোটা জুড়েই এই আবহাওয়া থাকবে, অর্থাৎ শীতে কষ্ট পেতে হবে।
আমরা পৌষ মাঘ মাসে শীতে কথা শুনতাম, কিন্তু এইভাবে শীতের প্রকোপ আমরা কিন্তু বাংলাদেশে বা ভারতে আমাদের জন্য হয়নি, ভারতে অন্যান্য জায়গায়, পশ্চিমবঙ্গের সেটা অনুভূত হয়নি, ভারতে অন্যান্য জায়গায় কিন্তু উত্তরপ্রদেশ বিহার এইসব অঞ্চলে কিন্তু প্রচন্ড শীত।
এবং আমরা এটাও জেনেছি আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের একটি রিপোর্টে যে ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের কোথাও কোথাও এত বেশি ঠান্ডা পড়েছে যেটা আসলে ওখানকার মানুষ আগে কখনো কল্পনাও করেনি যে সেখানে এতটা বেশি ঠান্ডা পড়তে পারে, এবং ভারতের কোথাও কোথাও এবার প্রথম বরফ পড়েছে।
আচ্ছা তহিদ, আজকে স্টুডিওতে তোমাকে দেখে আমার মনে হচ্ছে যে না, ওয়াশিংটন ডিসিতে এবারে শীতটা
আমাদের আমেরিকাতে
বসেছে।
জি, আমেরিকাতে গত 15 দিন ধরে যে পরিমাণ ঠান্ডা পড়ছে, আমি আমেরিকাতে অনেক বছর ধরে আছি, কিন্তু এরকম লাগাতার ঠান্ডা আমি আগে কখনো পাইনি।
ওয়াশিংটনে, নিউ ইয়র্কে অনুভূত হয়, কিন্তু ওয়াশিংটনে এখন হিমাঙ্কের নিচে কয়েক দিন ধরে হিমাঙ্কের নিচে যে তাপমাত্রা সেটা আমরা মানে এইভাবে অনুভব করি।
জি আপা, আমরা শুরুতে একটু উত্তর অঞ্চলের কি অবস্থা সেটা জেনে আসি, কারণ আমাদের বাংলাদেশের উত্তর অঞ্চলেই বেশি ঠান্ডা পড়ে। সেক্ষেত্রে ক্রামতুল্লাহ বিপ্লব, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনি যদি আমাদেরকে একটু জানান যে বাংলাদেশ এবং বিশেষ করে উত্তর অঞ্চলের কি অবস্থা, এবং সেখানকার মানুষ প্রচন্ড কষ্টে রয়েছে এমনটা আমরা জানি, আপনি যদি আমাদেরকে একটু জানান, বিশেষ করে আপনি যেহেতু বৃহত্তর রংপুর অঞ্চলের সাংবাদিক এবং রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি।
ধন্যবাদ। আজকে আসলে জিনিসটা অন্যরকম, পরিস্থিতি অন্যরকম, এই জন্য বলছি যে বাংলাদেশের কোথাও টেম্পারেচার 2 ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে, এটা কিন্তু আমরা সাধারণত চিন্তাই করি না। এটি বলা হচ্ছে যে রেকর্ড হচ্ছে 50 বছরের মধ্যে বাংলাদেশে আজকে তাপমাত্রা যতটুকু নিচে নেমেছে এটিকে রেকর্ড বলা হচ্ছে, এটা আবহাওয়া অফিসের তথ্যই আর কি। আর যে অঞ্চলটির কথা আমরা বলছি, এখানে হিমালয়ের কাছাকাছি আমাদের পঞ্চগড় জেলা, সেটি কিন্তু একেবারে ভারত লাগোয়া, এবং এখানে টেম্পারেচারটা মাপা হয়েছে পঞ্চগড় জেলা শহরে তেঁতুলিয়াতে। কিন্তু তার পাশাপাশি যে একেবারে নদী পাড়ের যে গ্রামগুলো রয়েছে সেখানে কিন্তু আমার মনে হয় যে ঠান্ডা বা শীতের তীব্রতা আরো বেশি, টেম্পারেচার সেখানে আরো কম। আমরা গত কয়েকদিন ধরেই দেখছি যে যেখানে উত্তরাঞ্চলের শহরগুলোতে রংপুরে যখন টেম্পারেচার থাকে 11-12, তখন কিন্তু ঢাকায় থাকে 24-25। সেই অনুযায়ী আপনার এই পঞ্চগড়ের কিংবা তেঁতুলিয়ার যে টেম্পারেচার বলা হচ্ছে, আমার ধারণা যে এটি আরো হয়তো 1-2 ডিগ্রি কম আছে একদম নদী তীরবর্তী গ্রামগুলোতে। কষ্টের যে কথাটা বলছিলেন সেটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ কিন্তু শীত মোকাবেলায় এতটা অভ্যস্ত না, যেভাবে আমরা বন্যা খরা কিংবা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগগুলো মোকাবেলা করি, ঘর ভেঙে একখান থেকে আরেকখানে নিয়ে যাওয়া কিংবা খরা হলে বিকল্প একটি আবাদের ব্যবস্থা, কৃষি ব্যবস্থা, শীতের বেলায় সে সুযোগ কিন্তু নেই। কারণ যেখানেই যাবেন সেখানেই এরকম ঠান্ডা। আর গ্রামের মানুষের আপনার যে কথা বলছেন, আলোচনা করছিলেন লোকে আপা, যে আমাদের যে গ্রামীণ অবকাঠামো ঘর বাড়ি, গ্রামের বেশিরভাগ বাড়ি বাড়ি দেখা যাচ্ছে ফনে খাওয়া, কোথাও কোথাও বাঁশ কিংবা কঞ্চি কিংবা অন্য কোনো ভাবে বেড়া দেওয়া,
হ্যাঁ সেই রকম পাকা বাড়ি নয়, একেবারে ইট পাথরের পাকা বাড়ি নয়।
মানে আমি আমি যদি বলি রোকে আপা, যে ওখানে আমাদের যে অঞ্চলটি বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, এই যে বৃহত্তর রংপুরের 8 জেলা, তার মধ্যে প্রায় 25টা নদী বয়ে গেছে, বড় নদী, এবং যেগুলো পাড় দিয়ে সব মিলিয়ে প্রায় 25 লাখের মানুষ, 25 লাখের মতো মানুষ বসত করেন, এবং তারা সবাই কিন্তু নদী তীরবর্তী অঞ্চলের মানুষ। যেহেতু ওই এলাকায় বাড়িঘর নদীর তীরে ভেঙে যায়, নদীর স্রোতে ভেঙে যায় বা নদীর সাথে একটা সম্পর্ক রয়েছে, সেজন্য তারা কিন্তু পাকা বাড়ি করেন না বা করার সামর্থ্য তাদের নেই। সে কারণেই ওই সকল বাড়িঘরে যারা থাকেন, একদিকে শীতের তীব্রতা আর একদিকে হু হু করে হাওয়া দিচ্ছে, সেখানে কম্বল বলেন আর ভারী কোনো কিছুই বলেন দিয়ে কিন্তু শীত নিবারণ খুবই কঠিন। কারণ বাতাস যদি ঠেকানো না যায় এই হিমেল হাওয়া, তাহলে কিন্তু সেই মানুষগুলো শীতের তীব্রতা থেকে খুব একটা রক্ষা পাবে না। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে যেহেতু ওই এলাকার মানুষজন শীত মোকাবেলায় অভ্যস্ত না, তারা কিন্তু এই শীতের সময় তাদের স্থানীয় ভাবে ব্যবস্থা করা কাঁথা, কম্বল, লেপ এগুলোই ব্যবহার করে থাকেন। আধুনিক মানের বা এখন যুগোপযোগী শীত নিবারণের মধ্যে যে ব্যবস্থা, আপনারা জানেন যে অনেক জায়গায় ইলেকট্রিক কম্বল বের হয়েছে, সেখানে সস্তায় সেগুলো গায়ে দিয়ে অনেকেই উত্তাপ পাচ্ছেন, কিন্তু এই এলাকায় মানুষের পক্ষে কিন্তু সেটা সম্ভব না। তারপরেও ওই এলাকায় মানুষ এত দরিদ্র যে তাদের পরিবারে তাৎক্ষণিক ভাবে এই শীত দুর্যোগ মোকাবেলা করার মতো কিন্তু প্রস্তুতি নেই। তারা ভরসা করে বসে আছেন যে কখন হয়তো সরকারি ভাবে কোনো শীত বস্ত্র তাদের কাছে এসে পৌঁছায়, কিংবা বেসরকারি কোনো সংস্থা কিংবা হৃদয়বান মানুষ তাদের কাছে হয়
জি। ক্রামতুল্লাহ বিপ্লব, আমরা সেসব উদ্যোগের ব্যাপারে শুনবো, প্লিজ আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমরা একটু যেতে চাই আমাদের দুজন বিশেষজ্ঞ রয়েছেন তাদের কাছে। ডক্টর সুফিয়ানে খন্দকার, আপনি যদি বলেন আসলে জলবায়ু পরিবর্তন প্রতিনিয়ত হচ্ছে, এর প্রধান প্রধান কারণগুলো আপনি কি মনে করেন?
আর এবারে যে শীতের প্রকোপ যেটা অনুভূত হচ্ছে সেটাও কিন্তু জলবায়ু পরিবর্তনেরই একটি প্রতিফলন।
সেক্ষেত্রে আপনি যদি আমাদেরকে একটু কারণগুলো বলেন যে আসলে কি কি কারণ আপনি মনে করছেন।
ধন্যবাদ তৌহিদ। আমি প্রথমে যেটা বলতে যাচ্ছি যে আমরা এতটা তাপমাত্রা এত কমে গেল কেন এই শীতে, এটার কারণটা কি, এতে গ্লোবাল ওয়ার্মিং এর কোন কন্ট্রিবিউশন আছে কিনা? সত্যিকার অর্থে যেটা সেটা যে এটা গ্লোবাল ওয়ার্মিং এর একটি প্রতিফলন। তার কারণ হচ্ছে যে আমরা জানি যে পোলার ভর্টেক্স যেখানে ঘূর্ণিঝড়ের মতো থাকে এবং ঠান্ডা যদি বেশি হয় ওই প্রবলতা থাকে, এবং ওই যে পোলার বা উত্তর মেরুর যে ঠান্ডা বায়ু সেটাকে ওই ভর্টেক্স এর মাধ্যমে ধরে রাখা, যার ফলে ভবিষ্যতে আমরা ওই অতটা শীত অনুভব করতাম না। কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর ফলে ওই ঘূর্ণিঝড়ের শক্তি অনেক কমে গেছে, যার ফলে ওই ঘূর্ণিঝড়টা ভেঙে দক্ষিণের দিকে বয়ে আসছে, এবং সেই ঠান্ডা বায়ুটাই আমরা পাচ্ছি যারা নিম্নের দেশগুলো, তার মধ্যে বাংলাদেশও এবং মেরু পর্যন্ত পৌঁছে গেছে, যার ফলে আজকে আমরা দেখছি যে আলাস্কার তাপমাত্রা এই মুহূর্তে নিউ ইয়র্কের চেয়ে বেশি। তার কারণটা হচ্ছে যে ঠান্ডা যেটা ধরে রাখা হতো পোলার ভর্টেক্স এর মাধ্যমে সেটা ধরে রাখা সম্ভব হচ্ছে না, যার ফলে সেই ঠান্ডা বাতাস নিম্নের দিকে নেমে আসছে, যার প্রতিফলন আমরা দেখছি বিশ্বের সব জায়গায়, এবং এর প্রধান কারণ ওই গ্লোবাল ওয়ার্মিং থেকেই।
জি,
এরপরে আমি যাব আমার প্রশ্ন প্রফেসর অমিয় চৌধুরীর কাছে। আপনি কি মনে করছেন যে এবারের শীত, এবারের এই বিশেষ এই মৌসুমে আর কি, শীতের মৌসুমে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের মতো দেশ এলাকাগুলোতে বেশি অনুভূত হচ্ছে শীত, যেটা বলা হচ্ছে, তো এটা কি, এটা তো হঠাৎ করে কোনো একটা ফেনোমেনা নয়, এটা কেন এরকম হচ্ছে এবং কিসের উৎস কোথায়?
হঠাৎ করে ফেনোমেনাটা ঠিক হঠাৎ, কারণ দেখুন এই যে পশ্চিমবঙ্গে বাংলাদেশে শুনছি এত অসাধারণ শীত পড়েছে যে লোকে কাঁপছে। তো আমি পশ্চিমবঙ্গে বসে সমস্ত ভারতবর্ষের কথাই বলছি, পশ্চিমবঙ্গে শীত পড়েছে, আজকে মিনিমাম টেম্পারেচার হচ্ছে 10.6। আপনি এর বহু আগে আমি যখন হরিয়ানাতে ওই জিন্দা গ্লোবাল ইনভেস্ট যখন ছেলে পড়ায় গিয়েছিলাম, তখনই সেখানে ডিসেম্বর মাসে তখনই সেখানে শীত ছিল 10 টেম্পারেচার। ফলে ভারতবর্ষের উত্তরাঞ্চলে মানে বিহার থেকে শুরু করে উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা ইত্যাদি এইসব অঞ্চলে শীত কখনো কখনো 2 ডিগ্রিতেও নেমে আসে। সুতরাং এটা খুব একটা বড় ঘটনা তা নয়, কিন্তু এই যে এইসব জায়গা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ তো বটেই, এইসব জায়গায় এই ঘটনাগুলো কিন্তু হঠাৎ হঠাৎ করে হচ্ছে, কোনো বছর হচ্ছে কোনো বছর হচ্ছে না। কলকাতা সম্বন্ধে বা ঢাকা সম্বন্ধে বলা হচ্ছে যে গত কয়েক বছরের ভেতরে দ্রুততম দিন চলছে আর কি। সুতরাং এর কারণ নানাবিধ হতে পারে, তার ভিতরে একটা কারণ হচ্ছে যে যেমন ভারতবর্ষ, চীন এই সমস্ত দেশগুলোতে ফসিল ফিউয়েল সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার হয়, এবং ফসিল ফিউয়েল থেকেই টেম্পারেচারটা এ করে যায় আর কি, মানে মানে সমস্ত এনভিরনমেন্ট একটা পলিউটেড হয়, সেই পলিউশন যখন খুব বেশি থাকে তখন টেম্পারেচার অত কমে না, কিন্তু পলিউশন যদি কমে অথবা কোন রকম এর ভেতর দিয়ে ফাঁক দিয়ে ঢোকে তাহলে কিন্তু টেম্পারেচারটা ভীষণভাবে কমে যায়। এখন পশ্চিমবঙ্গে যে ব্যাপারটা ঘটছে এটা কিছু অ্যাবনর্মাল ব্যাপার নয়, গত বছর বা তার আগের বছর আমরা দেখেছি ডিসেম্বরে শীত নেই, জানুয়ারিতে অল্প শীত, মানে গরম শীত, আমি নিজে ব্যক্তিগত কথা বলছি, আমি কোনো শীত বস্ত্রই বার করে নেই সেরকম, তো এটা এবছর বার করতে হচ্ছে। সুতরাং এটা খুব যে আনন্যাচারাল একটা কিছু, তা গ্লোবাল ওয়ার্মিং এর সঙ্গে সঙ্গে এগুলো সমস্ত দেশই জড়িত, কিন্তু ভারতবর্ষে ওই 2008 মনমোহন সিং এর গভর্নমেন্ট মানে ইউপিএ গভর্নমেন্ট একটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ এটা করেছিলেন এবং ওটা খুব ভালোভাবেই চলছে, ওটা ওটা এই বিজেপি গভর্নমেন্ট এসেও ওটা কিছু পরিবর্তন চেষ্টা করেনি। আর যেমন ধরুন যে যে দেশের যে অবস্থাকে মেনটেন করা হবে না, নতুন কিছু করা হবে এই নিয়ে, যেমন ধরুন ইউনাইটেড কিয়োটো যে চিঠি সেখানে জর্জ বুশ আর এই এই প্যারিস চিঠি বেরিয়ে আসতে চেষ্টা করেছে আমেরিকা, ফলে তার কারণ হচ্ছে কি যদি শুধু মেনটেন করতে হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আন্ডার ডেভেলপ বা ডেভেলপিং কান্ট্রিজ গুলোতে, আর তাতে ডেভেলপ কান্ট্রি যেগুলো তারা উন্নত মানে তারা খুব একটা ইন্টারেস্টেড নয়, ফলে এই যে দ্বন্দ্বটা থিওরিটিক্যাল দ্বন্দ্বটা এই দ্বন্দ্বটাই ওই প্যারিস চিঠি ইত্যাদিকে বেলাইন করে দিচ্ছে।
হ্যাঁ, যেমন আমরা বলতে পারি যে একটি কথা প্রফেসর আমির চৌধুরী আমি বলতে চাই যে ওই COP21 এর প্যারিসে যেটা আপনি উল্লেখ করলেন জলবায়ু পরিবর্তনের যে শীর্ষ সম্মেলন, সেখানকার মতের উপর ভিত্তি করে বলা হয়েছিল একবার যে প্রতি বছরে না হলেও কয়েক বছরের মধ্যে 1.5 ডিগ্রি করে জলবায়ু পরিবর্তন মানে তাপমাত্রা বাড়বে এবং সেটার প্রকোপ কিন্তু শীতকালে যেমন অনুভূত হবে গ্রীষ্মকালেও কিন্তু সে একই রকম হবে, প্রচন্ড ঠান্ডা হবে আবার প্রচন্ড গরম পড়বে। তো এই যে জলবায়ু পরিবর্তনের প্রভাব এগুলো আপনি যেমন বললেন উন্নত দেশ এবং বিকাশমুখী দেশগুলোর উপর ভিন্নভাবে পড়ছে, উন্নত দেশগুলো এতে মানে কন্ট্রিবিউট করছে এই জলবায়ু পরিবর্তনে, আর গ্রিন হাউস গ্যাস এফেক্ট যেটা বলা হচ্ছে
না 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 এটা 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 যেতে পারে জলবায়ু পরিবর্তনের যারা ডেভেলপ কান্ট্রিজ যেগুলো তাদের চেয়েও বেশি কন্ট্রিবিউশন বোধ হয় এই ডেভেলপিং কান্ট্রিজ গুলোতে, যেমন যেটা বললাম আপনাকে চীন ভারতবর্ষ সবচেয়ে বেশি এবং কিছু আফ্রিকান কান্ট্রিজ তারা ফসিল ফিউয়েল ব্যবহার করে, যে যার ফলে টেম্পারেচার মানে এনভিরনমেন্টাল ইনঅ্যাডজাস্টমেন্ট দেখা যায়। সেই জন্য ভারতবর্ষ যেমন এ বললাম যে ওই মনমোহন সিং এর যেটা যে অ্যাকশন প্ল্যান এখানে যত বেশি ধরুন ওই ইলেকট্রিসিটি মানে ওয়াটার থেকে ইত্যাদি যে সমস্ত ইলেকট্রিসিটি যদি তৈরি করা যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু জলবায়ুর অবস্থাটা একটু অন্যরকম হয়ে যাবে আর কি। হ্যাঁ, ক্লাইমেটটা ততটা পলিউটেড হবে না। ক্লাইমেট যদি পলিউটেড না হয় যখন ঠান্ডা শীতকালে থাকা দরকার সেই রকমই থাকবে কম বেশি, আবার গরমকালে যা তাই হবে। কিন্তু এই ডেভেলপিং কান্ট্রিগুলো চীন কিছু গ্রাহ্য করে না, কিন্তু এই যে তার জন্য ক্লাইমেটটা চেঞ্জ করছে এবং আমাদের উপরে তার ইনফ্লুয়েন্সটা খুব বেশি পড়ছে, যেহেতু আমরা এই চেঞ্জটাকে খানিকটা পরিবর্তন এই পরিবর্তনটাকে আটকাবার যে সমস্ত মেকানিজম আছে সেগুলো আমাদের এখানে নেই বা কম, ফলে আমরা এতে বেশি অনুভব করছি আর নিউ ইয়ার সেটা অনুভব কম করছে, তুষার ঝড় হচ্ছে 15 দিন ধরে, তাতেও তারা খুব বেশি কিন্তু বসে যাচ্ছে না।
আচ্ছা ধন্যবাদ।
আমাদের এখানে
একটি কথা আমি শ্রোতাদের মনে করিয়ে দিতে চাই যে আমরা আজকে সোমবারে জলবায়ু পরিবর্তন ও বিশ্বব্যাপী তার প্রভাব নিয়ে আলোচনা করছি আলাপনে। আমাদের সঙ্গে বিশেষ অতিথি রয়েছেন ডক্টর সুফিয়ান খন্দকার, সিনিয়র সহ সভাপতি এবং জাতীয় টেকনিক্যাল ম্যানেজার আর্কেডিস নিউ ইয়র্কের, এবং আরও আছেন মাওলানা আবুল কালাম ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের সিনিয়র ফেলো অধ্যাপক অমিয় চৌধুরী, আর রয়েছেন রংপুর থেকে রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এবং এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি কেরামতুল্লাহ বিপ্লব। শ্রোতারা আপনারা যদি এখন ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে চান সরাসরি আপনারা ফোন করতে পারেন 2026193062 এই নম্বরে। তহিদ
জি, আমাদের সঙ্গে এরই মধ্যে দুজন শ্রোতা রয়েছেন, আমরা একে একে তাদের মন্তব্য বা প্রশ্ন শুনে তারপর আবার আপনাদের কাছে ফিরব। সেক্ষেত্রে প্রথমে আমাদের সঙ্গে নিউ ইয়র্ক থেকে যোগ দিয়েছেন আকবর হায়দার কিরণ, আপনি যদি আপনার প্রশ্ন এবং মন্তব্য করেন। এবং আমাদের সঙ্গে টেলিফোনে আরেকজন অপেক্ষা করছেন দীপক চক্রবর্তী, আমরা আকবর হায়দার কিরণের মন্তব্য শুনেই দীপক চক্রবর্তীর কাছে ফিরব। জি আকবর হায়দার কিরণ,
আকবর হায়দার কিরণ, শীতে একেবারে কাবু হয়ে গেছি, প্রায় আধা মরা বলতে পারেন।
আমরা ছবি দেখলাম এবারে কিন্তু ওয়াশিংটনও প্রচন্ড শীত পড়ছে, নিউ ইয়র্কের থেকে কিছুটা সামান্য কম হলেও হতে পারে, তবে নিউ ইয়র্কের রাস্তাঘাটের যে চিত্র আমরা দেখেছি সেরকমই কিছুটা ওয়াশিংটনের উপরেও প্রভাব আমরা দেখতে পাচ্ছি চারিদিকে, তবে কিছুটা কম। বলুন।
ভালোই হয়েছে লোকে, আপনি আপনি মানে একটু কদিন বাইরে ছিলেন, আপনি ফিরে এসে ভালো সুখবর নিয়ে এসছেন, এখন আবহাওয়া ভালো হচ্ছে নিউ ইয়র্কে, আজকে একটু ভালো ওয়েদার। আর আমার সবচেয়ে বেশি চিন্তিত আছি আমাদের চুয়াডাঙ্গার আমাদের যে ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাবের নেতা আবদুল্লাহ ভাইয়ের জন্য, কারণ সেখানে প্রচন্ড শীত পড়ছে, যেটা ইতিহাস মানে সৃষ্টি হয়ে গেছে এত শীত। তো আসলে আমরা বন্ধুদের কথা চিন্তা করেও খুব মানে মানে উদ্বিগ্ন আছি, বাংলাদেশও এই যে জলবায়ুর প্রভাবের কারণে যা হচ্ছে তারপরে তো আমরা সবাই এটার ভুক্তভোগী, কিন্তু কোনো কোনো প্রিয় বন্ধু যখন মানে টেলিফোনে বলেন যে সেখানে শীতে ঠক ঠক করে কাঁপছেন তখন খুব মন খারাপ করে বইকি।
হ্যাঁ সেটাই, যে এখানে তো আমেরিকায় বসে আমরা শীতটাকে সেইভাবে অবশ্যই বাইরে গেলে তো অনুভব করি, কিন্তু ঘরে গাড়িতে বাসে ট্রেনে সব জায়গাতেই মানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ব্যবস্থা রয়েছে, তো সেই জন্য হিটার আছে সব জায়গাতেই, আমাদের শীতটা সেই রকম প্রচন্ড অনুভূত হয় না, একেবারে যদি রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে সেটা অনুভব না করি। কিন্তু বাংলাদেশ বা ভারতের বেশিরভাগ অঞ্চলে তারা সেই সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।
তো কিরণ আর কিছু বলছিলেন, কম্বল গায়ে দিলে তো শীত ঠেকানো যাবে না, তাই না? অনেকগুলো লেয়ার পড়তে হয়, আমাদের দেশে সেই ব্যবস্থা খুব কম, তাই না?
আমাদের সঙ্গে আর একজন শ্রোতা রয়েছেন, তার প্রশ্নটি বা মন্তব্য আমরা শুনে আসি। দীপক চক্রবর্তী, আপনি কি শুনতে পাচ্ছেন?
হ্যাঁ জি, আমি শুনতে পাচ্ছি দাদা। আমি প্রথমে জানাচ্ছি এবং কি আপনাদের নমস্কার এবং কি আবার জানাচ্ছি
আপনাকেও নমস্কার।
হ্যাঁ অবশ্যই, আপনারা খুব ভালো আছেন। আমি উত্তরবঙ্গ থেকে পঞ্চগড় থেকে শ্রী দীপক চক্রবর্তী বলছি। তা আমরা যেহেতু আজকে আমরা মানে বিরল একটি ঘটনা শুনলাম, সেটা হচ্ছে উত্তরবঙ্গ তেঁতুলিয়া আমাদের পঞ্চগড় অসাধারণ, এবং এখানে প্রচন্ড ঠান্ডা এবং শীত। আমরা কয়েকদিন থেকে একটু লক্ষ্য করতেছি যে আমাদের যে ভারতবর্ষ এখানে পাশেই, সেখানে যে হিমালয় যে পাহাড় আছে, আমরা মনে করতেছি এখান থেকে যেন বাতাসটা যেন এবং ওখান থেকে বেশি আমাদের পঞ্চগড়ে এই সাইড আসতেছে। আমি যেটা মনে মানে ভাবতেছি, আজকে যেটা আমি কয়েকটা জায়গায় গেছিলাম, কয়েকটা পঞ্চগড় আশেপাশে ঘুরছিলাম, অসংখ্য গরিব দুঃখী মানুষগুলা ওনারা খড়খুঁটা নিয়ে এবং যে আগুন তাপাচ্ছে সে আমাকেও নিজেকে দেখে এমন যে একটা মায়া লাগতেছে। এবং আমরা আসলে এটা খবরেও শুনেছি, এবং কি আমার যে আমাদের দাদা যে কিছুদিন আগে বললো যে আমাদের চুয়াডাঙ্গার যে আমাদের ডাবলু অন্য ভাই আছে, ইনি অবশ্যই আমাদেরকেও ফোনে মাধ্যমে জানাইছে পঞ্চগড়ে কিরকম শীত হচ্ছে, এটা আমাদেরকে জানান। তা আমি জানাচ্ছি পঞ্চগড়ে প্রচন্ড শীত, আজকে যদি একটু আমরা সূর্যের তাপ একটু না হলেও একটু মুখোমুখি আমরা হয়েছি, কিন্তু কদিন থেকে যে তিন চারি সত্য যে একটা আমাদের আবহাওয়া প্রচন্ড ঠান্ডা প্রচন্ড শীত, এদিকের মানুষ এত অসহায়। তা আমাদের যেহেতু আমরা বেতার সাথে আছি, সংযুক্ত আছি, আমারও একটা নিজের ক্লাব আছে, আমার ক্লাবের নাম হচ্ছে ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাবের, আমি নিজের সাধারণ সম্পাদক।
জি দীপক, দীপক চক্রবর্তী, আমরা পেয়েছি আপনার মন্তব্যটা পেয়েছি, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা একটু যেতে চাই ক্লামত।
আমি আর কি কথা বলতে আছি, আমি যোগ করতে আছি ছোট্ট করে, সেটা এই যে শীতার্থ মানুষের জন্য আমরা ক্লাব থেকে আজকে আমরা কিছু সিম্পল আমরা কম্বল বিতরণ করছি। এই যে আমরা যে বিতরণ করলাম এটার জন্য এবং যে আমরা গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করার জন্য
না, স্থানীয় পর্যায়ে সবাই যদি
এই কথাটা একটু তুলে ধরে।
অবশ্যই আপনি খুব ভালো কাজ করছেন আপনাদের ক্লাবের পক্ষ থেকে, এবং জেনে আমরাও খুব মানে উৎসাহিত বোধ করছি। এইরকম যদি স্থানীয় পর্যায়ে অনেকে
থাকবে, আপু আর কেউ থাকবে, আমার ক্লাবের জন্য ছোট্ট করে একুশ করবো, সেটা আমার খালি কয়েকটা ক্যালেন্ডার পাঠাবেন এবং কি যে ক্যালেন্ডার।
আচ্ছা ভাই, এখানে তো আমরা অবশ্যই ধন্যবাদ পাঠাবার ব্যবস্থা করব, কিন্তু আজকে আমরা আলোচনা করছি আলাপনে জলবায়ু পরিবর্তন এবং বিশ্বব্যাপী তার প্রভাব নিয়ে। আমরা আমাদের অতিথির কাছে যাব।
জি আপা, আমরা শুনলাম আমাদের দীপক চক্রবর্তী বলছিলেন পঞ্চগড় থেকে, এবং বলছিলেন যে তিনি কয়েকটি জায়গাতে গেছেন এবং তার সেখানকার গরিব মানুষের অবস্থা দেখে তার মায়া লেগেছে। আসলে এইসব মায়া থেকেই দরিদ্র মানুষের পাশে দাঁড়াবে সবাই এমনটা আমরা প্রত্যাশা করছি। কতটা দাঁড়া এখন পর্যন্ত অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে বিত্তবানরা অথবা যাদের সামর্থ্য রয়েছে, সেটা জানার জন্য আমরা এখন একটু কেরামতুল্লাহ বিপ্লব আপনার কাছে যেতে চাই। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনি কি আমাদেরকে একটু বলবেন যে তৃণমূল পর্যায়ে এখন পর্যন্ত সরকারি বেসরকারি ব্যক্তি উদ্যোগে কি ধরনের সহায়তা পৌঁছেছে? আমরা এটাও জানি যে আপনারা নিজেরা নিজেদের উদ্যোগে কিছু কম্বল বিতরণ করেছেন, সব মিলিয়ে যদি সামগ্রিক চিত্রটি আমাদেরকে একটু জানান।
আপনারা তো ওয়াশিংটন স্টুডিওতে বসে আছেন এখন দিন, ঢাকায় এখন রাত 10টা পার হয়ে গেছে। এখানে আমি কারওয়ানবাজারে আমার অফিস থেকে বেরিয়েছি গাড়িতে, ঢাকায় কিন্তু টেম্পারেচার 9 ডিগ্রি সেলসিয়াস। আমি খেয়াল করলাম যে রাস্তার পাশে কামান বাজারে পার হয়ে আসার সময় রাস্তায় কিছু আমাদের যারা খেটে খাওয়া মানুষ তারা বসেছিলেন আর কি, অনেকে হাতে টুপরি, কারো হাতে হয়তো ভারী কোনো মানে দৈনন্দিন কাজ করবার জিনিসপত্র। এই লোকগুলোর পরনের মধ্যে একটা করে লুঙ্গি এবং গায়ের মধ্যে একটা হয়তো শার্ট কিংবা তার উপর পরা কোনো মতো একটি পাতলা সোয়েটার, এটা হচ্ছে ঢাকার চিত্র। এই মানুষগুলো আমাদের রাজধানী শহর ঢাকায় এইভাবে আছে। গ্রামে আমি ঘুরে এসেছি গত সপ্তাহে, এই তিন চার দুদিন ছিলাম আর কি। সেখানে আমাদের এক বন্ধু, ওর একটি বেসরকারি সংগঠন রয়েছে, মানবিক সংগঠন, সেটি হচ্ছে সিতারসালা ফাউন্ডেশন। তো তিনি আমাকে বললেন যে আপনি রংপুরের, তো আপনি তো জানেন যে ওখানকার মানুষের কি অবস্থা এবং কোথায় আসলে প্রত্যেকটা অর্থে দুর্গত মানুষ আশিরাত মানুষ আছে, তাদের জন্য আমরা কিছু কম্বল দেবো। তো ওই হাজার তিনের কম্বল নিয়ে আমরা দুটো কভার্ড ব্যানে গিয়েছি। এবং মজার ব্যাপার হচ্ছে যে রাতের বেলা গিয়ে আমরা প্রথমে বিভিন্ন জায়গায় কম্বল বিতরণ করার চেষ্টা করেছি যে বাড়ি বাড়ি গিয়ে, কিন্তু এটা সম্ভব ছিল না, কারণ মানুষ বুভুক্ষ হলে বা ক্ষুধার্ত হলে যেভাবে খাবারের জন্য ছুটে আসে। আমরা যখন একটি গ্রামে গেলাম, সেটি পীরগঞ্জের একটি গ্রাম, সেখানে মাটির রাস্তা, আমরা কভার্ড ভ্যান রেখে ইচ্ছা ভ্যানে নিয়ে কম্বল নিয়ে বাড়ি বাড়ি যেয়ে দেওয়ার চেষ্টা করছি। খবর পেয়ে সব বাড়ি থেকে লোকজন দাঁড়িয়ে আসছে এবং পরে কম্বল তারা কেড়ে টেড়ে নিয়ে যায়। এরকম তো যাই হোক, কোনো মতো আমরা বেরিয়েছি পরদিন সকালবেলা স্থানীয় একটু চেয়ারম্যানকে নিয়ে, আমরা সেখানে কি স্কুল মাঠে ওই সবাইকে স্লিপ দেওয়া, স্লিপ অনুযায়ী লোকজনকে কম্বল বিতরণ করা হলো। তার মানে কি, তারা হচ্ছে যে এই জিনিসটার চাহিদা মানে শীত বস্ত্রটার চাহিদা এখন প্রচন্ড রকমের। ওখানে আমি খবর নিয়ে জানলাম, ওখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন, যে আপনারা আসলে এখানে কি করছেন, সরকারি তরফ থেকে কি বিতরণ করছেন। উনি আমাকে জানালেন যে গোটা উপজেলায় ওনারা সরকারিভাবে এবছর এই শীতের মৌসুমে 2000 কম্বলের চাহিদা দিয়েছিলেন, 2000 কম্বল ওনাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু ওখানকার যারা স্থানীয় সাংবাদিক ছিল পীরগঞ্জের এবং পার্শ্ববর্তী উপজেলা মিঠাপুকুরের, দুই উপজেলার কথা বলে আমি জানলাম যে একটি উপজেলায় 50,000 করে যদি এরকম শীত বস্ত্র বিতরণ করা যেত, তাহলে হয়তো বা সব মানুষ যারা দরিদ্র যারা কিনা অসহায় শীতার্থ সবার হাতে কম্বল পছন্দ সম্ভব।
একটি আশা খবর হচ্ছে যে বাংলাদেশের যে বেসরকারি ব্যাংকগুলো রয়েছে, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, তারা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর প্রাণ ভাঙতে এই শীত বস্ত্র আমার সব দিকে 50,000-এরও বেশি জমা করেছে। চাহিদা তো লাখ লাখ, আপনি চাই
আপনি উল্লেখ করেছিলেন যে 2008 সালে মনমোহন সিং এর সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছিলেন জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে। তো সেখানে বাংলাদেশের একজন পরিবেশ এবং জলবায়ু বিষয়ে বিশেষজ্ঞ যিনি লন্ডনে থাকেন, সলিমুল হক, তিনি COP21-এ উল্লেখ করেছিলেন যে এই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে অনেক দেশ থেকে অনেক আর্থিক সহায়তা পাওয়া যায়, অনেক প্রতিষ্ঠান থেকে, প্রযুক্তিও আছে, কিন্তু রাজনৈতিক সদিচ্ছার অভাব দেখা যায়। তো প্রফেসর আমিয়া চৌধুরী, আপনি এক্ষেত্রে কিছু বলবেন?
রাজনৈতিক সদিচ্ছা মানে বাইরে থেকে সাহায্য আসবে, সে সাহায্যটা তারা কি ধরনের সাহায্য দেবে, তার সঙ্গে কি কি কন্ডিশন অর্থাৎ কি কি শর্ত জড়িয়ে দেবে, তার উপরে নির্ভর করছে যে একটা দেশ মানে আমাদের ভারতবর্ষের মতো দেশ সেই সাহায্যটা গ্রহণ করবে কি করবে না। সুতরাং এখানে এটা বলার অপেক্ষা রাখে না যে, যেমন ধরুন আগে বলছি এই যে এখানে ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, এখানে টেলিফোন ইত্যাদির জন্যে বাইরে থেকে মালয়েশিয়া ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে এশিয়ান ব্যাংক সাহায্য করতে চাইল, কিন্তু তখন লেফট ফ্রন্ট গভর্নমেন্ট ছিল, তারা সাহায্যটা নিল না এই জন্যে যে কন্ডিশন হলো যে তোমরা রাস্তাঘাটে যে সমস্ত গাড়ি পত্র ইত্যাদি চালাও তার ভাড়াটা বাড়িয়ে দাও, ভাড়াটা বাড়িয়ে দিয়ে যে বাড়তি পয়সা পাবে সেটা আমাদের শোধ করবার জন্য দিও আর কি। এই কন্ডিশন লেফট ফ্রন্ট নিল না। ঠিক এইরকম পলিটিক্যাল রিজনস থাকে প্রত্যেক দেশেরই, তাদের প্রয়োজনে তারা যদি মনে করে যে বৈদেশিক সাহায্য নিলে আমাদের ভালো হবে এবং তাতে আমরা লাভবান হব, অন্তত 2% লাভবান হব, তাহলে তারা সাহায্যটা নেয়। আর যদি মনে করে যে পলিটিক্যালি যে আমরা পলিটিক্যালি ব্যতিব্যস্ত হয়ে যাব, বিরোধী দলের কাছে আমরা হারবো এবং আমাদের যে আদর্শ আর কি সেই আদর্শের সঙ্গেও মিল হচ্ছে না এই কন্ডিশনালিটি, সুতরাং সেটা সাহায্য নেয় না। তবে অধিকাংশ ক্ষেত্রেই সাহায্যটা নেওয়া হয়, ভারতবর্ষের ক্ষেত্রে না, সমস্ত ডেভেলপিং কান্ট্রিজ নেয়। সুতরাং ভারতবর্ষের ক্ষেত্রেও এই শীতের জন্য ধরুন আজকে বাংলাদেশে যিনি বললেন যে 9 ডিগ্রি টেম্পারেচার, 9 ডিগ্রি টেম্পারেচার উনি কলকাতার কথা বলেছেন। কলকাতায় অধিকাংশ লোকই গ্রামে গঞ্জের কথা ছেড়ে দিলাম, তারা শীতটাকে এনজয় করে, 10.6 ডিগ্রি টেম্পারেচার একটু এনজয়েবল তাদের কাছে, আমি এনজয় করছি না হয়তো, কিন্তু অনেকে এটা এনজয় করে। আর যারা রীতিমতো গরিবের সংখ্যা কিন্তু পশ্চিমবঙ্গে অনেক কমে গেছে, ফলে তারা যেমন করেই হোক শীতকে প্রতিরোধ করতে চেষ্টা করে। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি গত 2 মাস হয় হসপিটালে ছিলাম, এখন বাড়িতে বন্দী আছি, বেরোই না একদম। আমার 2 নার্স আছে, তো 2 নার্স হলে একটা নার্স যে আসে সে মাটির বাড়িতে থাকে এবং তার মাটির বেড়া ইত্যাদি, তো তাকে জিজ্ঞেস করলাম যে তুই কিভাবে থাকিস রাত্রিরে, তো বলছে হ্যাঁ শীত লাগে, শুধু কি করবো ওই রাত্রে এগুলোকে আমরা অভ্যেস হয়ে গেছে আমাদের, এই শীতটা আমাদের শীত বলে খুব একটা যে মনে হয় তা নয়, কষ্ট হয় কিছুটা কিন্তু আমরা সহ্য করি। পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি যারা দরিদ্র শীত বস্ত্রের যাদের নিতান্ত অভাব, তারা কিন্তু যেমন করেই হোক এই প্রকৃতির সঙ্গে নিজেদের দেহটাকে অ্যাডজাস্ট করে নিয়েছে, ফলে কোন রকম চলে যায় যদিও কষ্ট হয়, এটা অস্বীকার করার উপায় নেই। আর ভারতবর্ষে শীতের জন্য বিশেষত যে হ্যাঁ বিশেষ সংগঠন কম্বল ইত্যাদি শীত বস্ত্র দান করে, কিন্তু আপনি ধরুন একটা ফ্যামিলিতে 4-5 জন লোক, সেখানে একটা কম্বল বিতরণ করলে কি হয়?
জলবায়ু পরিবর্তন বিশ্বব্যাপী তার প্রভাব এই নিয়ে তো আলোচনা করছি, কথাটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ, আমাদের যে লক্ষ্য মানে আমাদের সম্প্রচারের যে টার্গেট এরিয়া বাংলাদেশ এবং ভারত এবং দক্ষিণ এশিয়া, এবং এবছর বলা হচ্ছে যে শীতের প্রকোপ অনেক বেড়েছে এই দুই অঞ্চলে।
আর গরিব মানুষ আসলে সবকিছু সঙ্গেই মানিয়ে নেয়, কিন্তু
নিতে বাধ্য হয়।
জি, মানিয়ে নেওয়া আর মনে নেওয়া দুটোর মধ্যে তো তফাৎ নিশ্চয়ই
আছে। জলবায়ু যে পরিবর্তন ঘটছে সেটা তো মানিয়ে নেওয়ার প্রশ্নই ওঠে না, কারণ জলবায়ু পরিবর্তন হচ্ছে, সমুদ্রের জলরাশির সীমা বাড়ছে, জলসীমা বাড়ছে, এবং অনেক জায়গায় যেমন সম্প্রতি দেখা যাচ্ছিল এখানে আমেরিকার খুব কাছাকাছি মধ্য আমেরিকার অঞ্চলে, যুক্তরাষ্ট্র নয়, আমেরিকার বাইরে, দক্ষিণ আমেরিকার আর আমেরিকার যুক্তরাষ্ট্রের মাঝামাঝি এলাকায় কোস্টারিকায় একটি বিশাল পার্ক ছিল, একটি চমৎকার উদ্যান ছিল, কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে সেটি একটি দ্বীপে পরিণত হয়েছে। সেটা কিন্তু পার্ক ওই দেশটির সঙ্গে আর লাগোয়া নয়, দেশটির বিচ্ছিন্ন হয়ে পড়েছে, এবং সেটা একটি বিশাল হ্রদের মাঝখানে একটি মানে আইল্যান্ড হিসেবে দেখা যাচ্ছে, দ্বীপ হিসেবে দেখা যাচ্ছে, সেই উদ্যানটি কোথাও হারিয়ে যাচ্ছে। তার মানে এই যে সমুদ্রের জলরাশি গ্রাস করে নিচ্ছে ভূখণ্ডকে, মূল ভূখণ্ড থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়ছে অনেক ভূমি।
আমি একটু তথ্য তুলে ধরতে চাই শ্রোতাদের জন্য।
একটা কথা আমি জিজ্ঞেস করে নিই,
জি,
যে এই যে জলের পরিমাণ বাড়ছে সমুদ্রে, এর কারণ হচ্ছে যে মেরু প্রদেশের
বৈশ্বিক তাপমাত্রা 2 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পেয়েছে, এবং আগামী 25 থেকে 30 বছর পর্যন্ত জলবায়ু ক্রমাগত উষ্ণ হতে থাকবে। সেক্ষেত্রে মরু অঞ্চলের বরফ গলে বিশ্বের বেশিরভাগ উপকূলীয় শহর ডুবে যাবে, এবং বাংলাদেশকে যদি আমরা ধরি উদাহরণ হিসেবে, সেক্ষেত্রে বাংলাদেশের 70% ভূমি সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর সেটি যদি হয় তাহলে 1,80,00,000 মানুষ জলবায়ু শরণার্থী হয়ে যাবে। এই যে সমুদ্র তীরবর্তী এলাকাতে মূলত আমরা জানি যে অভিজাত হোটেলগুলো রয়েছে, সেখানে আসলে বিত্তবান মানুষেরা 2-1 দিনের জন্য বিনোদনের জন্য যান, কিন্তু বেশিরভাগ সময় গরিব মানুষরা থাকেন। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের কারণে গরিব মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এই বিষয়টি নিয়ে একটু ডক্টর সুফিয়ানে খন্দকার আপনার কাছে যেতে চাই। সত্যি যদি সমুদ্রের পানি এই পরিমাণ বাড়ে উষ্ণতার কারণে, তাহলে আসলে বাস্তব দৃশ্যটি কি হতে পারে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য?
ধন্যবাদ তোহিদ। প্রথমে আমি একটু যাই যে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের তিনটি অঙ্গ আছে, সেটা হলো, একটা হলো আমরা আলোচনা যথেষ্ট আলোচনা করেছি, সেটা হলো তাপমাত্রা বৃদ্ধি, আর একটা হলো বৃষ্টিপাতের অনিয়ম, এবং তৃতীয়টি যেটা সবচেয়ে ভয়ঙ্কর সেটা হলো সি লেভেল রাইজ।
জি,
যেটা কারণ হিসেবে একটু বলি, আমরা যেটা সায়েন্টিফিক্যালি প্রুভেন যে তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ হলো গ্রিন হাউস গ্যাস, যার প্রধান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। বর্তমান পরিপ্রেক্ষিতে কার্বন ডাইঅক্সাইড এমিশনের প্রধান হচ্ছে চায়না 23.3%, আমেরিকা 18.1%, রাশিয়া এবং চায়না উভয় 6%। দিজ আর দ্য কান্ট্রিজ are contributing mostly the carbon dioxide emission. এখন কার্বন ডাইঅক্সাইড এমিশনটা যদি আমরা একটা স্টেবল পজিশন আসতে পারি, তাহলে টেম্পারেচার 1.5 থেকে 4.0 সেন্টিগ্রেড বেড়ে যেতে পারে 2100 সালের মাঝে, এবং তার ফলাফল খুবই খারাপ হবে। যেটা বলা হচ্ছে, তিনটে কম্পিউটার মডেল আছে, তার থেকে বলা হচ্ছে যে সি লেভেল রাইজ 1.5 মিটার থেকে 3 মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। আমরা যদি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আসি, যদি পানি কমের দিকে, যেটা আমরা ধরছি 1.5 মিটার যদি সমুদ্রের পানি বেড়ে যায়, তাহলে বাংলাদেশের তহিদ একটু আগে যেটা বললো স্ট্যাটিস্টিক্সে, যে প্রায়
70%
24 মিলিয়ন পিপুল উইল বি এফেক্টেড, 22,000 square miles will be inundated. এখন এটা যদি হয়, এর ফলাফল তো অবশ্যই মানে রিলোকেশন অফ 24 মিলিয়ন পিপুল বাংলাদেশ মতো ছোট্ট একটা দেশে প্রায় অসম্ভব। এখন এটা এটা ই করা যেতে পারে, কি করতে পারি আমরা যার ফলে এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব? প্রথমত যেটা আমরা বলি যে এটা হলো স্ট্রাকচারাল সলিউশন। স্ট্রাকচারাল সলিউশন মানে বেড়িবাত ওই কোস্টাল এম্বাংমেন্টে যদি তৈরি করা হয় ওই ধরনের, যেমন এরা করেছে নেদারল্যান্ডসে করেছে, এবং সিঙ্গাপুরে সম্প্রতি একটা ব্যারাজ করেছে এবং সেটার মাধ্যমে এই যে সমুদ্রের পানি যদি বেড়ে যায় সেটাকে প্রতিরক্ষা করা সম্ভব এবং পাম্পিং এর মাধ্যমে ওই অতিরিক্ত পানি পাম্প করে দেওয়া সম্ভব। কিন্তু বাংলাদেশের মতো দেশে এই সলিউশন মোটেই সম্ভব নয়, কারণ ওই বাঁধ তৈরি করার মতো টেকনোলজি এবং আর্থিক সহায়তা বাংলাদেশের নেই সমুদ্র অঞ্চলের। সেখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা আমরা বলছি যে অ্যাডাপটেশন। অ্যাডাপটেশন হলো বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পথ। অ্যাডাপটেশন বলতে যেটা যে আমাদেরকে শিখতে হবে এই যে অতিরিক্ত পানির মাঝেই কিভাবে আমরা জীবন রক্ষা করতে পারি। কতগুলো জিনিস অলরেডি বাংলাদেশে শুরু হয়ে গেছে, বা শুনে খুশি হবেন যে বাংলাদেশই প্রথম ফোর ফ্রন্ট কান্ট্রি যারা কিনা একটা ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান গ্রহণ করেছে। তার ছটা দিক আছে এবং তারা ক্রমশ ধীরে ওগুলো প্রতিফলন করার চেষ্টা করছে। কিন্তু প্রধান প্রতিবন্ধকতা আমরা যেটা দেখতে পারি সেটা হলো আর্থিক। আর্থিক দিক থেকে প্রচুর, যদিও বাংলাদেশ বা উন্নতিগামী দেশের কন্ট্রিবিউশন টু দ্য গ্লোবাল ওয়ার্মিং এতই কম, নগণ্য, তবুও আমরাই সবচেয়ে বড় ভুক্তভোগী। সেহেতু যথেষ্ট পরিমাণ অর্থের ব্যবস্থা করা হয় তাহলে হয়তো আমরা অ্যাডাপ্টেশনের মাধ্যমে এই ক্লাইমেট চেঞ্জের যে প্রতিফলন করা হয়তো সম্ভব হবে।
এক মিনিট, আমাদের একজন শ্রোতা ফোন করছেন, টেলিফোনটা আমরা নিয়ে নিই, তারপরে আপনার কাছে ফিরে আসছি, কারণ আমাদের হাতে খুব একটা সময় নেই। হ্যালো,
হ্যালো,
হ্যাঁ বলুন।
হ্যালো,
হ্যাঁ বলুন।
জি আমি চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলতেছি।
হ্যাঁ বলুন।
জি জলবায়ু পরিবর্তনের যে বাংলাদেশে যে প্রভাব, চলতি বছরে প্রায় 9-10 মাস বৃষ্টি অনাবৃষ্টি যেখানে ফসল ধান গম অন্য সবজি নষ্ট হয়ে গেছে, এখন আজকেও প্রায় 50 দশকের মধ্যে পঞ্চগড় বাংলাদেশের উত্তর সীমান্তে সবচেয়ে কম রেকর্ডকৃত শীতের পাওয়া গেছে। এই যে পরিবর্তন, এই যে শীতের পরিবর্তন, অনাবৃষ্টির পরিবর্তন, এই জলবায়ু পরিবর্তনে কি এইসব কিছু হচ্ছে? আর যদিও হয়ে থাকে তাহলে বিশ্ববাসী বাংলাদেশকে কি চোখে কিভাবে এই আশ্রয়ের এই ক্ষতিপূরণের দিক চিন্তা করতেছে? আমি
চট্টগ্রামে এখন ঠান্ডা কি পরিমাণ এবং
পঞ্চগড়ের কথা তো আমরা শুনলাম, চট্টগ্রাম পার্বত্য এলাকায় তো যথেষ্ট শীত পড়ে, আপনি যেখানে রয়েছেন সেখানে নিশ্চয় শীতের প্রকোপ যথেষ্ট। লেখাতালে আপনি শুনছেন?
জি লিওকাতালে আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো লিওকাতালে আপনি শুনতে পাচ্ছেন? জি আপনি যদি আমাদেরকে একটু জানান যে চট্টগ্রামে এখন তাপমাত্রা কত এবং কতটা বেশি শীত তীব্রতা অনুভব করছেন। হ্যালো,
আপনার ওখানে শীত আজকে কি রকম আমি সেটাই জানতে চাচ্ছি আমরা। আমি আপনার এলাকায় বলছি, চট্টগ্রামে আপনার ওখানে শীতের কথা বলছি।
না চট্টগ্রামে বাংলাদেশের পঞ্চগড় থেকে চট্টগ্রাম দক্ষিণাঞ্চল তেমন না, তারপরও শৈত্য প্রভাব এবং ঠান্ডা যেটা অন্য অন্য বারের থেকে খুব বেশি
আমরা সবশেষে যাব যে জলবায়ু পরিবর্তনের আরেকটি কারণ দেখা যাচ্ছে যে পার্শ্ববর্তী ভারতেই একটি রিপোর্টে, সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে যে বায়ু দূষণের ক্ষেত্রে দুটি শহর নতুন দিল্লি এবং মুম্বাই, এই বায়ু দূষণ প্রচন্ড বায়ু দূষণ সেখানে এবং তারও প্রভাব পড়ছে কিন্তু পার্শ্ববর্তী সব দেশগুলোর
উপর। এবং বায়ু দূষণের সঙ্গে আসলে গরিব বা বিত্তবান কোনোসংখ্যা সবাই
জড়িত, মানে এককভাবে কেউ দায়ী,
সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
প্রফেসর অমিত চৌধুরী, আপনি যদি খুব সংক্ষেপে কিছু বলেন।
হ্যাঁ খুব সংক্ষেপ করে বলছি, দিল্লিতে ধরুন আজ থেকে 10 বছর আগেও দিল্লিতে আমরা যেতাম সেখানে জলটা সুন্দর ছিল এবং আবহাওয়াটাও এত খারাপ ছিল না। এখন এটা খারাপ হওয়ার কারণ হচ্ছে যে মানে এই মোটর কাস মানে মোটর কার এবং বিভিন্ন যানবাহন এত বেড়ে গেছে, কলকাতা যেমন ধরুন রাস্তা হচ্ছে 6%, আর এখানে মানে যানবাহনটা হচ্ছে মোর দেন 14%, দিল্লিতে এতটা ছিল না, কিন্তু সম্প্রতি এত বেড়েছে
সেই ধোয়াটি মুম্বাই দিল্লিতে আসে, যেটাই একটা বড় কারণ সবশেষ যে বায়ু দূষণ হচ্ছে। আইন রয়েছে, তারপরে কেন বন্ধ করা যাচ্ছে না?
কৃষকদের নিয়ম যে চাষবাস করবার পরে,
কিন্তু আইন রয়েছে এটা বন্ধ করার, আইন রয়েছে বন্ধ করার, তারপর কেন করা যাচ্ছে না?
উর্বরতা বাড়ে, এই জিনিসটা ওদের মাথায় ঢুকে গেছে। অতএব এটা ভাববেন না যে হরিয়ানা ছোট একটা রাজ্য, সেখানে কিছু ফসল 1/3 সেখানে কৃষি ভূমি নেই, সেইটে পুড়িয়ে দেওয়ার ফলে তার ধোঁয়াতে এ হচ্ছে, পলিউটেড হচ্ছে, এটা ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ, নিশ্চয় একটা একটা ছোটখাটো কারণ বটে, কিন্তু সবচেয়ে বড় কারণ দিল্লিতে, আমি বলছি আমি দিল্লি থেকে এয়ারপোর্ট থেকে ওই হরিয়ানায় গিয়েছে, যে সোনিপাত ওটার নাম, ওখানে ওই জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি আমি গেছি, রাস্তায় এত খোলা মেলা জায়গা এবং
আমাদের তিনজনকেই, যে তিনজন অতিথি ছিলেন, তিনজনকেই অসংখ্য ধন্যবাদ। ডক্টর সুফিয়ান এ খন্দকার, অধ্যাপক অমিয় চৌধুরী এবং ক্রামতুল্লাহ বিপ্লব, আপনাদের তিনজনকে ধন্যবাদ। আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করি আপা।
হ্যাঁ, তা তো করতেই হবে, কারণ ঘড়ির দিকে তাকিয়ে বোঝাই যাচ্ছে যে এবার সবশেষ পাওয়া খবরের সংক্ষিপ্ত সংবাদ শোনার পালা, এবং তারপরে আমাদের গোটাতে হবে। তো আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ, শ্রোতারা যারা যোগ দিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ। তহিদ, আমাদের উঠতে হয়।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।